ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 25 এপ্রিল, 12 বৈশাখ এবং ফার্সি 5 উর্দিবেহেশত রেডিও ধ্যানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে। আমাদের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও শোনা যায়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ আজ থেকে ইরাক ও কাতার সফর শুরু করেছেন। দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে এ দেশ দুটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করাই তার এ সফরের মূল উদ্দেশ্য। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান বলেছেন, উপযুক্ত নিরাপদ ব্যবস্থা নিশ্চিত না করে এবং সরকারের নির্দেশনাবলী অমান্য করে যারাই বিস্ফোরক কেমিক্যাল গুদামজাত করছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সাতটি নয়া সাফল্য উন্মোচন করেছে ইরানের সেনাবাহিনী। মানব দেহে ইরানি টিকা তৃতীয় ধাপের পরীক্ষা শুরু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক মহড়া চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা, শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি প্রদর্শন। বাংলাদেশ ও ভারতে করোনায় মৃত্যু বাড়ছে, পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন বিজেপির পক্ষে কাজ করছে বলে মমতার অভিযোগ। আর্মেনিয়ায় তুর্কি বাহিনী গণহত্যা চালিয়েছে বলে আমেরিকার স্বীকৃতি দেওয়ার পর মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক সরকার। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিট আজ সাতটি নয়া সাফল্য উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে ড্রোনের কিছু উন্নত সরঞ্জাম, মাইক্রো টার্বোজেট ও বিশেষ ধরনের রাডার। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক বিমান উড্ডয়ন সংক্রান্ত একটি বিশেষ ব্যবস্থাও চালু করা হয়েছে। নয়া সাফল্য উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি ও পদাতিক ইউনিটের প্রধান আমির হেইদারি। ইরানি বিশেষজ্ঞরা আধুনিক এসব সরঞ্জাম তৈরি করেছেন। ইরানের বিপ্লবী সামরিক বাহিনী প্রথম থেকেই স্বনির্ভরতা অর্জনের যে চেষ্টা চালিয়ে আসছে তারই অংশ হিসেবে নিয়মিত সামরিক সরঞ্জাম তৈরি করা হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধী টিকা কোভ ইরানের মানব দেহে তৃতীয় ধাপের পরীক্ষা শুরু হয়েছে। আজ তেহরানের এরাম হোটেলে তিনজন স্বেচ্ছাসেবীর দেহে এই টিকা প্রয়োগের মধ্য দিয়ে তৃতীয় ধাপের পরীক্ষা কার্যক্রম শুরু হয়। ইরানের কোভ ইরান বারেকাত ফার্মাসিউটিক্যালস গ্রুপ এই টিকা বাজারে আনার চেষ্টা করছে। তিন স্বেচ্ছাসেবীর মধ্যে রয়েছেন ডাক্তার মিনু মোহরাজ, যিনি ইরানের জাতীয় করোনা ভাইরাস টাস্ক ফোর্সের একজন সদস্য। তৃতীয় ধাপের পরীক্ষায় 32,000-এর বেশি মানুষ টিকা নিতে
আগ্রহ দেখিয়েছেন। মানবদেহে কোভ ইরান টিকার প্রথম ধাপের পরীক্ষা করা হয় গত 29 ডিসেম্বর। এর আগে বিভিন্ন প্রাণীর উপর এই টিকার সফল পরীক্ষা চালানো হয়েছে। এদিকে ইসলামী প্রজন্ত্র ইরানের প্রাণঘাতী করোনা ভাইরাসের ছোবলে গত 24 ঘন্টায় আরও 554 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় নতুন করে 19,165টি সংক্রমণের ঘটনা শনাক্ত করা হয়েছে। এছাড়া ভারত ও পাকিস্তানে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় ওই দুই দেশের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজ তাবাস মরুভূমিতে মার্কিন বাহিনীর ব্যর্থ অভিযানের বার্ষিকী পালিত হচ্ছে। ওই অভিযানের মাধ্যমে তেহরানস্থ মার্কিন দূতাবাসের আটক কর্মীদের উদ্ধারের পরিকল্পনা করেছিল মার্কিন বাহিনী। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর তেহরানের মার্কিন দূতাবাসের এসব কর্মীকে গুপ্তচর বৃত্তির দায়ে আটক করা হয়। আমেরিকার ব্যর্থ এই অভিযানের বার্ষিকী উপলক্ষে ইরানের প্রতিরক্ষা যুদ্ধের স্মৃতি সংরক্ষণ ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান বিবৃতি প্রকাশ করেছে। 1980 সালের 25 এপ্রিল মার্কিন বাহিনী ওই অভিযান চালায় এবং তা চরমভাবে ব্যর্থ হয়। তারা এই অভিযানের নাম দিয়েছিল অপারেশন ইগল ক্লু। রাতের আঁধারে চালানো ওই অভিযান ধূলিঝড়ের কবলে পড়ে এবং বেশ কয়েকটি হেলিকপ্টার, গানশিপ ও জঙ্গি বিমান ধ্বংস হয়। একই সঙ্গে নিহত হয় 8 মার্কিন সেনা। পরে এ অভিযান বাতিল করতে বাধ্য হয় মার্কিন বাহিনী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মুজাহিদিন ব্রিগেড সামরিক মহড়া চালিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে নিজেদের লড়াইয়ের প্রস্তুতি প্রদর্শন করার জন্য এই সামরিক মহড়া চালানো হয়। গাজা উপত্যকার বেশ কয়েকটি অংশে কার্যকর প্রতিশ্রুতি নামে মহড়া অনুষ্ঠিত হয়েছে। গাজার স্থল এবং সমুদ্রভাগে প্রতিরোধ যোদ্ধারা নানা রকমের যুদ্ধ দৃশ্যের অবতারণা করে। ইহুদিবাদী ইসরায়েলি সেনা এবং অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা সাম্প্রতিক দিনগুলোতে পবিত্র আল কুদস শহরে যে সহিংসতা চালাচ্ছে, গতকালের মহড়ার মাধ্যমে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে। মুজাহিদিন ব্রিগেডের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে অনুষ্ঠিত এ মহড়ায় ফিলিস্তিনের হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের একটি বিমান ঘাঁটিতে এবং বিশ্বের সর্ববৃহৎ তেল স্থাপনায় আরামকোর উপর নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল শেষ বেলায় এ তথ্য জানান। তিনি বলেন, ইয়েমেনে তৈরি কাসেপ 2K ড্রোন সৌদি আরবের কিং খালিদ বিমান ঘাঁটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। একই লক্ষ্যবস্তুতে হামলা চালানোর একদিন পর নতুন করে এই হামলা চালানো হয়। জেনারেল সারি বলেন, শুক্রবার ভোরে সৌদি আরবের জিজান প্রদেশের আরামকো তেল স্থাপনায় সামা 3 ড্রোন দিয়ে হামলা চালানো হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হেরমেতের সংখ্যা আবার 100 উপর উঠে গেছে বলে জানিয়েছে দেশটির সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। মিলেছে নাইজেরিয়ার ভ্যারিয়েন্টের অস্তিত্ব। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা টানা 4 দিন দৈনিক মৃত্যু 100 উপরে থাকার পর গত কয়েকদিন করোনায় দৈনিক মৃত্যু 100 নিচে নেমে এসেছিল, কিন্তু আজ ফের মৃতের সংখ্যা 100 উপরে উঠে গেছে বলে জানিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। করোনা সংক্রান্ত সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল 8টা থেকে আজ রোববার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় আরও 101 জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন 2,922 জন। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন 11,053 জন আর আক্রান্ত হয়েছেন 7,45,322 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 21,922 জনের। এদিকে বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের নাইজেরিয়ান ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিলেছে। দেশের দুটি বিভাগ থেকে মার্চ ও এপ্রিল মাসের সংগ্রহ করা নমুনার সিকোয়েন্সিং করে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। গতকাল শনিবার গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটার ওয়েবসাইটে প্রকাশিত এক গবেষণায় বিষয়টি প্রকাশ পেয়েছে। করোনা ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্ট বাংলাদেশে এখন পর্যন্ত পর্যন্ত দুটি বিভাগে আটটি নমুনা পরীক্ষায় এই ভেরিয়েন্টের উপস্থিতি পাওয়ার তথ্য প্রকাশ হয়েছে। ঢাকার উত্তরা, আজিমপুর ও ক্যান্টনমেন্ট এলাকার পাশাপাশি সিলেটের সুনামগঞ্জ থেকে নমুনা সংগ্রহ করে এই ভেরিয়েন্ট পাওয়া গেছে।
রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের রাতের বিশ্ব সংবাদে। ভারতে আজ একদিনে প্রাণঘাতী করোনা ভাইরাসে 2,767 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন 3,49,691 জন। একদিনে আক্রান্ত ও মৃতের সংখ্যা নিরিখে এটি সর্বোচ্চ রেকর্ড। এদিকে ভারতের চলমান বিধানসভা নির্বাচনে বিজেপিকে মদত দিচ্ছে নির্বাচন কমিশন বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জন্য প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্বাচনে বিজেপিকে সম্পূর্ণ মদত দিচ্ছে নির্বাচন কমিশন। রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ রোববার বহরমপুরে রবীন্দ্র সদন অডিটোরিয়ামে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নির্বাচন কমিশন এক একজন বিজেপি নেতাকে 50টা করে CAPF বা কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী দিয়েছে। ওরা গুন্ডা ক্রিমিনাল।
আমাদের পুলিশ বেচারা হচ্ছে ইলেকশন কমিশন আসলেই ওরা ভয়ে চুপচাপ থাকে।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে মমতা এ ব্যাপারে দেশে গণতন্ত্র অক্ষুণ্ণ রাখার স্বার্থে আগামীতে সুপ্রিম কোর্টে নালিশ জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এরই মধ্যে সুপ্রিম কোর্টের বিখ্যাত আইনজীবীদের সঙ্গে কথা হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তানে মার্কিন সামরিক ঘাঁটিগুলো খালি করার কাজ শুরু হয়ে গেছে, এ তথ্য জানিয়েছেন আফগানিস্তানে মোতায়েন মার্কিন ও ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল স্কট মিলার। তিনি আরও বলেছেন কয়েকটি সামরিক ঘাঁটি খালি করার কাজ চলছে, এরই অংশ হিসেবে নানা সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। মার্কিন সেনারা চলে যাওয়ার পর এসব ঘাঁটির নিয়ন্ত্রণ নেবে প্রেসিডেন্ট আশরাফ গনির সরকার। গত বছর তালেবানদের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী 1 মের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে বলে আসছিল 1 মের সময়সীমা পূরণ করা কঠিন হবে। পরে আগামী 11 সেপ্টেম্বর সেনা প্রত্যাহারের ডেডলাইন নির্ধারণ করা হয়। আর্মেনিয়ায় তুর্কি বাহিনী গণহত্যা চালিয়েছে বলে মার্কিন সরকার স্বীকৃতি দেওয়ার পর আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক সরকার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার বলেছে অটোম্যান সেনারা প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্মেনিয়ায় গণহত্যা চালিয়েছে। গতকাল শনিবার জো বাইডেন বলেন মেটস ইয়েগ হার্নে নিহতদের প্রতি আমরা সম্মান জানাই, যেখানে যে বিভৎস ঘটনা ঘটেছে তা কখনো ইতিহাস থেকে মুছে যাবে না। বাইডেনই প্রথম আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আর্মেনিয়ার হত্যাকাণ্ডকে কথিত গণহত্যা বলে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলেন। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড স্টাইটারফিল্ডকে তলব করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ আজ থেকে ইরাক ও কাতার সফর শুরু করেছেন। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে জারিফের এ সফরের গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ আজ থেকে ইরাক ও কাতার সফর শুরু করেছেন। দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে এ দেশ দুটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করাই তার এই সফরের মূল উদ্দেশ্য। ইরাক ও কাতার সহ এই অঞ্চলের সব দেশের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক বজায় রাখা ইরানের পররাষ্ট্রনীতির অন্যতম মূল লক্ষ্য। এ কারণে কুয়েতের সরকার যেদিন সৌদি আরব এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত অন্য আরব দেশগুলোর সঙ্গে কাতারের উত্তেজনা নিরসনের প্রচেষ্টার খবর দিয়েছিল, সেদিনই ইসলামী ইরান একে স্বাগত জানিয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ এক টুইট বার্তায় বলেছিলেন, আরব দেশগুলোর মধ্যকার উত্তেজনা নিরসনের যেকোনো উদ্যোগকে ইরান স্বাগত জানায়। তিনি বলেন, আঞ্চলিক যেকোনো সমস্যা নিরসনে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সংলাপ এবং সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক প্রতিষ্ঠা করা ইরানের অন্যতম বড় নীতি। তাই আমরা আশা করি এ অঞ্চলের জাতিগুলোর আর্থরাজনৈতিক ক্ষেত্রে উন্নতি এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একে অপরকে সহযোগিতার পরিবেশ গড়ে উঠবে। এ অঞ্চলের জনগণের কল্যাণের স্বার্থে সব দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সংহতি গড়ে তোলা খুবই জরুরি। এ কারণে আঞ্চলিক যেকোনো উত্তেজনা নিরসন করাকে ইরান অত্যন্ত গুরুত্ব দেয়। শত্রুদের হুমকি ও কৌশলের বিষয়টি উপলব্ধি করেই ইরান বারবার এ অঞ্চলের দেশগুলোর মধ্যে আলোচনার কথা বলে আসছে এবং এ ব্যাপারে যেকোনো উদ্যোগে তেহরান স্বাগত জানায়। এ কারণেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট ইরান সহ আরব দেশগুলোর মধ্যে হরমুজ শান্তি পরিকল্পনার প্রস্তাব তুলে ধরেছিলেন। পর্যবেক্ষকরা বলছেন, এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি এবং এ দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টিতে বৃহৎ শক্তিগুলোর ষড়যন্ত্র এ অঞ্চলে উত্তেজনা ও সংকট সৃষ্টির মূল কারণ। তারা মনে করে মধ্যপ্রাচ্যের সংকট সৃষ্টি যুদ্ধ জিইয়ে রাখা এবং অস্ত্র বিক্রি করার মধ্যে তাদের স্বার্থ নিহিত রয়েছে। এ কারণে বৃহৎ শক্তিগুলো কখনোই চায় না এ অঞ্চলের দেশগুলোর মধ্যকার সংকটের অবসান ঘটুক। পারস্য উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক সংকট ও নিরাপত্তাহীনতার দিকে লক্ষ্য করলে দেখা যাবে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। এ অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাতার ও ইরাক সফর গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের রাজধানী ঢাকার আরমানি টোলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা 5 দাঁড়াল। এদিকে অবৈধভাবে দাহ্য পদার্থ গুদামজাতকারীদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
রাজধানীর পুরনো ঢাকার আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ সাফায়াত নামের একজনের মৃত্যু হয়েছে আজ সকালে। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 জন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও 19 জন চিকিৎসাধীন রয়েছেন, এদের মধ্যে আইসিইউতে রয়েছেন 3 জন। উল্লেখ্য, 2010 সালে ঢাকার নিমতলিতে রাসায়নিক গুদাম থেকে আগুনে প্রাণ এবং সম্পদ হানির পর গঠিত তদন্ত কমিটির বিশেষজ্ঞরা যে 17টি সুপারিশ পেশ করেছিল সেগুলোর প্রথমেই ছিল বিভিন্ন রাসায়নিক পদার্থের গুদাম এবং কারখানাগুলো সরিয়ে নেওয়া হবে। এরপর 2019 সালে চকবাজারে অনুরূপ অগ্নিকাণ্ডের পর বিষয়টি নিয়ে আবারও একবার সোচ্চার হন নাগরিক এবং পরিবেশবাদীরা। রাজধানীর বাইরে নিরাপদ এলাকায় আলাদাভাবে রাসায়নিক পল্লী স্থাপন এবং ঘনবসতিপূর্ণ এলাকার বাইরে অস্থায়ী গুদাম তৈরি করে পুরনো ঢাকা থেকে রাসায়নিক ব্যবসা সরিয়ে নেবার আলোচনা বছরের পর বছর ধরেই চলছে। সমাধান আলোর মুখ দেখেনি আজ পর্যন্ত। এ প্রসঙ্গে পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান রেডিও তেহরানকে বলেন,
এই যে আমাদের যে প্রধান প্রধান সুপারিশ, এক নম্বর হলো এই যে দুর্ঘটনাগুলো ঘটতেছে, এই দুর্ঘটনার জন্য দায়ী যারা তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্তদের অনেকেই অনেক সাংঘাতিক রকমভাবে অসুস্থ। আপনারা জানেন যে আইসিইউতে আছে, অনেকে ট্রিটমেন্ট খুব কষ্টে। এখন আমাদের অন্যান্য দাবি গুলোর মধ্যে যেটা আছে, যেখানে কেমিক্যাল গোডাউন ফ্যাক্টরি হোক না কেন, এটার একটা নীতিমালা থাকা দরকার।
এদিকে পুরনো ঢাকার বাসিন্দাদের অভিযোগ, আরমানিটোলার আশেপাশে এমন আরো অনেক আবাসিক ভবনে অবৈধভাবে রাসায়নিক পদার্থের দোকান এবং গুদাম রয়েছে। কিন্তু সিটি কর্পোরেশন কিংবা অন্যান্য সরকারি সংস্থা এসবের বিরুদ্ধে কোনো অভিযান করে না। ফলে কিছুদিন পরপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। অবিলম্বে পুরনো ঢাকা থেকে এসব রাসায়নিক পদার্থের গুদাম সরিয়ে নেবার দাবি জানান স্থানীয় বাসিন্দাগণ। এদিকে সর্বশেষ অগ্নিকাণ্ডের ঘটনার পর 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে 10 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। রাতের অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। 7টি নয় সাফল্য উন্মোচন করেছে ইরানের সেনাবাহিনী। মানবদেহে ইরানি টিকা তৃতীয় ধাপের পরীক্ষা শুরু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক মহড়া চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি প্রদর্শন। বাংলাদেশ ও ভারতে করোনায় মৃত্যু বাড়ছে। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন বিজেপির পক্ষে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ। এবং আর্মেনিয়ায় তুর্কি বাহিনী গণহত্যা চালিয়েছে বলে আমেরিকার স্বীকৃতি দেওয়ার পর মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক সরকার। শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা ইন্টারনেটই জানিয়ে দিচ্ছি, persetoday.com/bn আমাদের কাছে মেল করার ঠিকানা। রেডিও তেহরান 19hu@gmail.com। আমাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 0098212052273। আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। আর বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ আজকের মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।
Говорит Тегеран, голос Исламской Республики.